মুবল্লিগ হবো সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين, اما بعد, فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমাদের প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়াত তার আমলের চেয়ে উত্তম। তো আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামীর তিন দিনের সুন্নত ভরা ইজতেমায় আমরা বয়ান শ্রবণ করছি, সকলে নিয়ত করে নেই আল্লাহ আজ্জা ওয়াজাল্লার সন্তুষ্টির জন্য, ইলমে দিন হাসিলের জন্য, যা শুনব সে অনুযায়ী আমল করে অন্যের নিকট পৌঁছানোর জন্য, আমাদের পিতা মাতার ইসালে সওয়াবের জন্য আমরা মনোযোগের সাথে বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, দূর দূরান্ত থেকে আমরা এই তিন দিনের ইজতেমা পাকের মধ্যে এসেছি। আয়োজকগণ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন মাস অধিক সময় লাগিয়ে ইজতেমা গা তৈরি করেছেন, কিন্তু আমাদের ব্যাপক উপস্থিতির কারণে হয়তোবা এই জায়গা সংকীর্ণ হয়ে গিয়েছে। তো আমরা যাতে কষ্ট অনুভব না করি, বরং আমরা একে অপরকে সহযোগিতা করে আমরা এই ইজতেমাকে আরো সুন্দরতম করে তুলি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে সরকারে মদিনা রাহাতে কলব সিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদুনা আবু সানান আলাইহি রাহমাতুল্লাহিল হান্নান ইরশাদ করেন, একবার আমি বাইতুল মুকাদ্দাসের পাহাড়ে ইবাদতে ব্যস্ত ছিলাম, এমন সময় আমি এক যুবককে অত্যন্ত চিন্তাগ্রস্ত অবস্থায় এদিক সেদিক ঘোরাফেরা করতে দেখলাম। সহানুভূতির নিয়তে আমি ওই যুবকের এর কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, আমার এক প্রতিবেশী তার ভাইয়ের মৃত্যুর ব্যাপারে এমনই সে ব্যথিত হয়েছে যে সব সময় সে আহাজারি করছে, তার কোনো ধরনের শান্তি নেই, দয়া করে আপনি আমার সাথে চলুন, হয়তো তাকে সমবেদনা জানিয়ে সান্ত্বনা দিলে তার মনে প্রশান্তি আসবে। অতঃপর আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ওই যুবক আমাকে সাথে করে দুঃখে পরিশ্রান্ত এক ব্যক্তির নিকট নিয়ে গেলেন। আমি তাকে সমবেদনা জানালাম, কিন্তু সে কোনো মনোযোগ দিল না, বরং আহাজারি করতে লাগলো। আমি তাকে বুঝানোর জন্য বললাম, হে আল্লাহর বান্দা, এইভাবে অধৈর্যের প্রকাশ করো না, আল্লাহকে ভয় করো, ধৈর্যের সাথে কাজ আদায় করো, নিঃসন্দেহে মৃত্যু সবার কাছে আসবে, যে জীবনের সফর শুরু করেছে তার স্থান ও শেষ মৃত্যু, মৃত্যু এমন একটি পুল যেটাকে প্রত্যেককে অতিক্রম করতে হবে। অনেকে অতিক্রম করেছে, অনেকে অতিক্রম করছে, এবং অনেকে এখন তার প্রতিপালকের নিকট যেতে হবে। ইয়াদ রাখ হর আন আখির মৌত হে,
ইয়াদ রাখ হর আন আখির মৌত হে, বল তো মত আয়ে
কিছুটা এরূপ শান্ত হলো এবং বলল, হে আমার ভাই, তুমি একদম ঠিক বলেছ, তোমার কথাই সত্য, মৃত্যু অবশ্য সবার কাছে আসবে, আর প্রত্যেককে তার নিকট সময়ের ভিতরই এই ধ্বংসজং পৃথিবী থেকে চলে যেতে হবে। কিন্তু আমার আফসোসের কারণ আমার ভাইয়ের মৃত্যুর কারণ নয়, বরং এটাই আমার ভাই কবরের মধ্যে অনেক মুসিবতের মধ্যে রয়েছে। এটা শুনে আমি তাকে বললাম, সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল, তোমার কি অদৃশ্যের জ্ঞান রয়েছে যে তোমার জানা হয়ে গেল তোমার ভাই কবরের শাস্তির সম্মুখীন? সে বলতে লাগলো, না, আমি তো অদৃশ্যের জ্ঞান জানি না, কিন্তু যে ভয়ানক দৃশ্য আমি আমার চোখে দেখেছি তাতে আমি কোনোভাবেই শান্তি পাচ্ছি না। আমাদের জোরপূর্বক শেষ পর্যন্ত সে ঘটনাটি কিছুটা এমন ভাবে বর্ণনা করলো, আমার ভাইয়ের যখন তার ইন্তেকাল হলো, ইন্তেকালের পর কাফন দাফনে পর আমরা যখন তাকে কবরে শুইয়ে দিলাম, লোকেরা চলে গেল, কিন্তু আমি কিছু সময় কবরের পাশে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আমি এক ভয়ানক আওয়াজ শুনলাম, যেটা কষ্টের আওয়াজ ছিল, বাঁচাও বাঁচাও, এর আওয়াজ আসছিল। আমি এদিক সেদিক দেখছিলাম, কিন্তু কিছুই দেখা গেল না। আর একটু গভীরভাবে শোনার, এই আওয়াজ কার, কোত্থেকে আসছে, তো বুঝতে পারলাম এই ভয়ানক আওয়াজ তো আমার ভাইয়ের, আর সে কবরের ভিতর থেকে আসছে। আমি অস্থির হয়ে উঠলাম, কবর খনন করতে লাগলাম। এক অদৃশ্য আওয়াজ আমাকে চমকে দিল, কেউ বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, কবর খনন করিও না, এটা আল্লাহর গোপন রহস্য সমূহ থেকে একটি রহস্য, তা গোপন থাকতে দাও। আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম, কবর খনন করা ত্যাগ করলাম। যখন সেখান থেকে উঠে চলে যেতে লাগলাম, আমি পুনরায় আমার ভাইয়ের ভয়ানক আওয়াজ শুনলাম, যেটা খুবই বেদনাদায়ক ছিল, বাঁচাও বাঁচাও বলে ডাকছিল। আমার ভাইয়ের প্রতি আমার দয়া হলো। আমি দ্বিতীয়বার কবর খনন করতে শুরু করলাম, মাত্র সামান্য কিছু মাটি সরিয়ে ঠিক অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আল্লাহর গোপন রহস্যকে প্রকাশ করো না। তাই কবর খনন করা ত্যাগ করলাম, অদৃশ্যের আওয়াজ শুনে আমি দ্বিতীয়বারও খনন বন্ধ করলাম, সেখান থেকে চলে যেতে লাগলাম। তো ওইবার আমার ভাই যে বেদনার সুরে আমাকে ডাকলো, তো আমি ছেড়ে যেতে আর পারলাম না, বরং তার উপর দয়া আসলো। আমি দৃঢ় প্রত্যয় করলাম যে অবস্থায় হোক কবর খনন করব। আমি কবর খনন শুরু করলাম, যখন কবর থেকে পাথর সরালাম, তো কবরের ভিতরের দৃশ্য দেখে আমার হুঁশ চলে গেল। ভিতরে ভয়ানক দৃশ্য ছিল, এই কিছুক্ষণ পূর্বে যেই ভাইকে দাফন করেছি তার সম্পূর্ণ শরীর আগুনের শিকলের মধ্যে আবদ্ধ ছিল, এমন কি সম্পূর্ণ কবর আগুনে ভরে গেল। আমার ভাইয়ের করুণ পরিস্থিতি দেখে তাকে ছেড়ে যায়নি, তাকে শিকল থেকে মুক্ত করার জন্য খুবই বেকুল হয়ে তার গর্দানে বাঁধানো শিকলের দিকে আমার হাত বাড়ালাম। যে আমার হাত বাড়ালাম, শিকলে লাগলো, আমার হাতের আঙ্গুল সমূহ গরম লোহার মতো বিগলিত হয়ে হাত থেকে আলাদা হয়ে গেল। কষ্টের তীব্রতার কারণে আমি চিৎকার করতে লাগলাম। অদৃশ্য থেকে নিষেধ করা সত্ত্বেও আমার ভাইয়ের কবরের খননের উপর আফসোস করলাম। তারপর কোনোভাবে কবরকে বন্ধ করলাম আর সেখান থেকে পালিয়ে গেলাম। দেখতে চাও তো দেখো, আমার হাতের আঙ্গুল এখনো বলার পর, এটুকু বলার পর তার চাদর সরিয়ে দিল, তো আসলেই তার চারটি আঙ্গুল অদৃশ্য ছিল। হাতের আঘাতে আশ্চর্যজনক চিহ্ন ছিল, হযরতে সাইয়েদুনা আবু সানান আলাইহি রাহমাতুল্লাহিল হান্নান বলেন, এটা দেখে আমরা আল্লাহ তাআলার শাস্তি থেকে পানা চাইলাম এবং সেখান থেকে চলে আসলাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিন্দু, হযরতে সাইয়েদুনা আবু সানান আলাইহি রাহমাতুল্লাহিল হান্নান তিনি বলেন, যখন আমি হযরতে সাইয়েদুনা ইমাম আওযাঈ আলাইহি রাহমাতুল্লাহিল কাজি এর দরবারে উপস্থিত হয়ে তাকে এই পুরো ঘটনাটি শোনানোর পর জিজ্ঞাসা করলাম, হুজুর, যখন কোন ইহুদি কিংবা খ্রিস্টান মারা যায় তো তার কবরের শাস্তি লোকের কাছে প্রকাশ হয় না, কিন্তু কখনো কখনো মুসলমানদের কবরের অবস্থা প্রকাশ হয়ে যায়, এর কারণ কি? তখন তিনি রাহমাতুল্লাহ তাআলা বললেন, কাফিরদের কবরের শাস্তির ব্যাপারে কোন মুসলমানের সন্দেহ নেই, তাদেরকে চিরস্থায়ী শাস্তির সম্মুখীন হতে হয়। সকল মুসলমান বিশ্বাস রাখে যে কাফেররা মৃত্যুর পরেই শাস্তিতে নিপতিত হয়, এজন্য তাদের শাস্তি প্রকাশ করা হয় না। হ্যাঁ, অনেক সময় গুনাহগার মুসলমানদের কবরের অবস্থা বর্ণনা করে প্রকাশ করে মানুষের কাছে দেয়া হয়, যাতে লোকেরা শিক্ষা গ্রহণ করতে পারে এবং গুনাহ থেকে তওবা করে আপন প্রতিপালকের সন্তুষ্টিমূলক আমলের প্রতি ধাবিত হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা আমাদের হাতে মৃতদের কবরে রেখে আসি, কিন্তু আমাদের এই কথার কোন অনুভব নেই যে একদিন অন্ধকার কবরে আমাকে যেতে হবে, আপন কৃতকর্মের ফল ভোগ করতে হবে। আমরা কবরকে ভুলে যেতে পারি, কিন্তু কবর আমাদেরকে ভুলে না। শুনুন শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন, হযরতে সাইয়েদুনা ফকীহ আবুল লাইন সামারকান্দি আলাইহি রাহমাতুল্লাহিল কাজী তিনি বর্ণনা করেন, কবর প্রতিদিন 5 বার আহ্বান করে থাকে, হে মানুষ, তুমি আমার পিছে চলছ, অথচ আমার পেট তোমার ঠিকানা। হে মানুষ, তুমি আমার উপর ভালো ভালো খাবার খাচ্ছ, শীঘ্রই আমার পেটের মধ্যে তোমাকে বিষাক্ত প্রাণী খাবে। হে মানুষ, তুমি আমার পিঠে হাসছ, শীঘ্রই আমার ভিতরে সে কাঁদবে। হে মানুষ, তুমি আমার পিঠে আনন্দ উৎসব করছ, শীঘ্রই আমার ভিতর ব্যথিত হবে। হে মানুষ, তুমি আমার পিঠে গুনাহ করছ, শীঘ্রই আমার পেটে শাস্তির শিকার হবে। কবর রোজানা ইয়ে করতি হে পুকার,
কবর রোজানা ইয়ে করতি পুকার, মুঝে কিরে পাবোরে বেশুমার তগা।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, হযরতে সাইয়েদুনা আব্দুল হামিদ বিন মাহমুদ আলাইহি রাহমাতুল্লাহিল ওয়াদুদ তিনি বলেন, আমি হযরতে সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বসা ছিলাম, কিছু লোক উনার খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, আমরা হজ করার উদ্দেশ্যে আসছিলাম, পথের মধ্যে আমাদের এক সঙ্গী ইন্তেকাল করলেন, আমরা তার দাফন কাফনের জন্য ব্যবস্থা করে কবর খনন করলাম, ওই কবর সাপে পরিপূর্ণ ছিল, ভরা ছিল, আমরা সেই জায়গা ছেড়ে দ্বিতীয় কবর খনন করলাম, সেখানে এরূপই হল, এমনই ভাবে তৃতীয় জায়গায় খনন করলাম, তাতে একই অবস্থা, সেজন্য আমরা তাকে সেখানে রেখে আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য উপস্থিত হয়েছি হযরতে সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, এটা তার আমলের ফল, যাও তাকে ওই সাপে ভরা কবরের মধ্যে দাফন করে দাও। ওই সত্তার শপথ, যার কুদরতি হাতে আমার প্রাণ, যদি তোমরা পুরো জমিন খনন করো তাহলে প্রত্যেক জায়গায় এই সাপগুলোকে পাবে। তারা গিয়ে তাকে সাপে ভর্তি কবরে দাফন করে দিল। তারপর সেখান থেকে ফিরে যখন তারা আসবাবপত্র দেওয়ার জন্য ওই ব্যক্তির ঘরে গেল, তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করল সে কি কাজ করত, তো তার স্ত্রী জবাব দিল সে গম বিক্রি করত। প্রতিদিন সেখান থেকে পরিবারের জন্য খাবারের পরিমাণ গম রেখে সে পরিমাণ নষ্ট গম তাতে মিশিয়ে দিত। হযরতে সাইয়েদুনা বারা বিন আযীব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লা এর রাসূল আলাইহি সালাতু ওয়া সালামের সাথে এক আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় গেলাম, কবরে গেলাম যেটা এখনো তৈরি হয়নি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বসে গেলেন, আমরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আশেপাশে বসে গেলাম, এমন কি আমাদের মাথার উপর পাখি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাতে একটি পাতলা কাঠি ছিল যেটা দিয়ে তিনি জমিন খনন করছিলেন। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের মাথা উঠালেন এবং দুই বা তিনবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাও। আরো ফরমালেন, যখন মুমিন বান্দা দুনিয়া থেকে রওনা হয়ে আখেরাতের দিকে যেতে থাকে, তার কাছে আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট একজন ফেরেশতা অবতরণ করে, তার চেহারা প্রায় সূর্যের মতো, তার কাছে জান্নাতি কাফন, জান্নাতি খুশবু থাকে, এমনকি সে মৃত্যু ব্যক্তির পাশে বসে যায়। তারপর মালাকুল মওত আলাইহিস সালাম আসেন এবং তার মাথার পাশে বসে বলেন, হে পবিত্র রূহ, হে পবিত্র আত্মা, আল্লাহ তাআলার ক্ষমা সন্তুষ্টির দিকে চলো। সে রূহ সেইভাবেই শরীর থেকে বের হয় যেমনই ভাবে পানির পাত্র থেকে পানির ফোঁটা টপকে পড়ে, এবং মালাকুল মওত আলাইহিস সালাম তা কবজ করে নেন। মালাকুল মওত আলাইহিস সালাম যখনই ওই রূহকে কবজ করে নেন, সেখানে উপস্থিত অন্যান্য ফেরেশতারা এক মুহূর্ত তার অপেক্ষা করে না, ওই নেক রূহকে মালাকুল মওত আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে জান্নাতি কাফন পরিয়ে দেওয়া হয়। তারপর তাকে জান্নাতি সুগ্রান লাগানো হয়। ফেরেশতারা ওই রূহকে নিয়ে আসমানের দিকে যেতে থাকে। ফেরেশতাদের যেই দলের পাশ দিয়ে অতিক্রম করে তারা জিজ্ঞাসা করে, এই সুগন্ধিময় পবিত্র রূহ কার? ফেরেশতারা বলে, এটা অমুকের ছেলে, অমুকের। তারা এই রূহের পরিচিতি এমনই সম্মান ও বিনয়ের সাথে বলে যেমন দুজন সম্মানের সাথে তার নাম নিত, এমনকি তারা তাকে নিয়ে সম্পূর্ণ আসমানে পৌঁছে যায়। তারপর তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি চাওয়া হয়, দরজা খুলে দেয়া হয়। এরপর প্রত্যেক আসমানের ফেরেশতারা তাকে পরবর্তী আসমানে পৌঁছে দেয়। এক পর্যায়ে তাকে সপ্ত আসমান পর্যন্ত পৌঁছানো হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, আমার বান্দার আমলনামাকে মাকামে ইল্লিগিন এর মধ্যে লিখে দাও এবং তাকে জমিনের দিকে প্রত্যাবর্তন করো, কেননা আমি আমার বান্দাকে সেটা দিয়ে সৃষ্টি করেছি এবং এরই মধ্য থেকে তাকে প্রত্যাবর্তন করাবো, সেখান থেকে দ্বিতীয়বার বের করব। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, তার রূহ পুনরায় তার শরীরে ফিরিয়ে দেয়া হয়। তারপর তার কাছে দুইজন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেয়, জিজ্ঞাসা করে, তোমার প্রতিপালক কে? সে বলে, আমার প্রতিপালক আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। তারা জিজ্ঞাসা করে, তোমার দিন কি? তখন ওই নেক ব্যক্তি বলতে থাকে, আমার দিন ইসলাম। তারা জিজ্ঞাসা করে, এই ব্যক্তিকে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল? সে বলে, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারা জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জেনেছো? সে বলে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং তার সত্যায়িত করেছি, তখন আসমান থেকে আহ্বানকারী আহ্বান করে আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতি পোশাক পরিধান করাও, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের মনোরম বাতাস সুগন্ধি যেন আসতে থাকে সেখানে আসতে থাকে এবং তার কবর খুবই প্রশস্ত করে দেয়া হয়। তারপর তার কাছে সুন্দর চেহারা বিশিষ্ট উত্তম কাপড় পবিত্রতম সুগন্ধিওয়ালা ব্যক্তি আসেন এবং বলেন, তোমার জন্য সুসংবাদ, ওই জিনিসের যা তোমাকে খুশি করবে, এটা তোমার সেই দিন যেটা তোমার জন্য ওয়াদা করা হয়েছিল। সে জিজ্ঞাসা করে, তুমি কে? তোমার চেহারা কল্যাণের সংবাদ দিচ্ছে। সে বলে, আমি তোমার নেক আমল, নেক বান্দা বলে, হে আমার রব, কিয়ামত সংগঠিত করো যাতে আমি আমার ঘর ও সম্পদে পৌঁছতে পারি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এরশাদ ফরমান, কাফির ব্যক্তি যখন এই ধ্বংসশীল এই পৃথিবী থেকে রওনা হয় আখিরাতের দিকে যেতে থাকে, তো তার কাছে আসমান থেকে কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা অবতীর্ণ হয়, যার সাথে চট থাকে। ওই ফেরেশতা তার মুখোমুখি বসে যায়। তারপর মালাকুল মওত আলাইহিস সালাম এসে তার মাথার পাশে বসে, আর মালাকুল মওত আলাইহিস সালাম বলে, এই দুষ্ট রূহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসন্তুষ্টি অভিশাপের দিকে, বের হও। ওই রূহ শরীরে গোপন করতে থাকে, গোপন হতে থাকে, লুকাতে থাকে। মালাকুল মওত তাকে এমন ভাবে টানে যেভাবে গরম শিক থেকে কাবাব টেনে বের করা হয়। যখন তার রূহ কবজ করে ফেলা হয়, ওই ফেরেশতারা তার রূহকে মালাকুল মওত আলাইহিস সালামের হাত এক মুহূর্তেও রাখতে দেয় না, বরং তাকে নিয়ে ওই চটে রেখে দেয়। তার থেকে জমিনের দুর্গন্ধযুক্ত লাশের মতো গন্ধ বের হতে থাকে। যখন সে ফেরেশতারা তার রূহ নিয়ে আসমানের দিকে যেতে থাকে, ফেরেশতাদের যেই দলের পাশ দিয়ে যায়, তারা জিজ্ঞাসা করে, এই দুষ্ট রূহ, এই খবিস রূহ কার? ফেরেশতারা তার দুনিয়াবি খারাপ নাম নিয়ে বলে, এটা অমুকের ছেলে, অমুকের, এমনকি তাকে নিয়ে আসমানি দুনিয়ায় আসা হয় এবং তার জন্য দরজা খোলার অনুমতি চাওয়া হয়, কিন্তু সেটা তার জন্য খোলা হয় না। তারপর দোজাহানের তাজওয়ার সুলতানে বাহরবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে মোবারকা তেলাওয়াত করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, তাদের জন্য আসমানের দরজা সমূহ খোলা হবে না এবং না তারা জান্নাতে প্রবেশ করবে যতক্ষণ সূচের ছিদ্র পথে উষ্ট প্রবেশ করবে না। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদের ফরমান, এর আমল নামা নিম্ন জমিনের মধ্যে মাকামে সিজ্জিনের মধ্যে লিখে দাও, তার রূহকে নিক্ষেপ করা হয়। তারপর দোজাহানের মালিক ও মুখতার হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতে কারিমা তেলাওয়াত ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যে কেউ আল্লাহর শরীক করে সে যেন পতিত হলো আসমান থেকে, অতঃপর পাখি তাকে ছুঁ মেরে নিয়ে যায় অথবা বায়ু তাকে কোন দূরবর্তী স্থানে নিক্ষেপ করে। তারপর রূহকে শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় এবং তার পাশে দুইজন ফেরেশতা এসে তাকে বসিয়ে জিজ্ঞাসা করে, তোমার রব কে? সে বলে, হায় হাতা, হায় হাতা, লাদরি, আমি জানি না, আমি জানি না। তারপর জিজ্ঞাসা করা হয়, তোমার দিন কি? সে বলে, হায়, হায়, আমি জানি না। তারপর জিজ্ঞাসা করা হয়, এটা কোন ব্যক্তি যাকে তোমার কাছে পাঠানো হয়েছে? সে বলে, হায়, হায়, আমি জানি না। তখন আসমান থেকে আহ্বানকারী আহ্বান করে, সে মৃত্যুক, তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, আগুনের দিকে দরজা খুলে দাও। অতঃপর দোজখের গরম গরম হাওয়া আসতে থাকে, তার কবরকে এতই সংকীর্ণ করে দেয়া হয়, তার পাঁজরের হাড্ডি এদিকটা সেদিকে প্রবেশ করে যায়। তার কাছে এক খারাপ আকৃতির মন্দ পোশাক পরিহিত দুর্গন্ধযুক্ত ব্যক্তি আসে, তাকে বলে, তোমাকে সুসংবাদ, ওই জিনিসের যা তোমাকে ব্যথিত করবে। এটা সেই দিন যেটা তোমার সাথে ওয়াদা করা হয়েছিল। মৃত্যু ব্যক্তি বলে, তুমি কে? তোমার চেহারা মন্দের সংবাদ দিচ্ছে। সে বলে, আমি তোমার খারাপ আমল। তখন সে বলে, হে মাওলা, কিয়ামত প্রতিষ্ঠা করো না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, একটু চিন্তা করুন, একজন মুমিন নেককার ও একজন কাফির বদকারের মৃত্যু, কবর রুহ বের করা, রুহ আসমান পর্যন্ত পৌঁছা এবং শেষ নিঃশ্বাসের কষ্টদায়ক, কত বিশাল পার্থক্য রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, স্মরণ রাখবেন, কবরের শাস্তি সত্য। যেমনই ভাবে উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুধ জাহাকে তাজওয়ার সুলতানে বাহরুবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কবরের শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, কবরের শাস্তি সত্য। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে আমি দেখলাম আমার মাথার তাজ সাহিবে মিরাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর কবরের শাস্তি থেকে পানা চাইতেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দু, প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখানাইভি রাহমাতুল্লাহি তাআলা আলাই, তিনি ইরশাদ করেন, হুজুরে করিম আলাইহিসসালামের ইস্তিগফার করা এই সমস্ত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, অন্যথায় আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামগণ কবরের শাস্তি তো দূরের কথা, কবরের হিসাব থেকেও মুক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি অমুক অমুক জিনিস থেকে তোমার পানা চাচ্ছি, সেটা উম্মতের জন্য পানার উদ্দেশ্য। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, একটু গভীরভাবে চিন্তা করুন, আমাদের আকায়ে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সকল দোষ ত্রুটি থেকে মুক্ত, কিন্তু আমরা গুনাহগারদের জন্য কবরের শাস্তি বিভিন্ন ফিতনা থেকে পানা চাচ্ছে, আর আমরা দিন রাত গুনাহের মধ্যে ব্যস্ত থাকা সত্ত্বেও না আমাদের মৃত্যুর কঠোরতার ভয় আছে, না কবরের শাস্তির ভয়, বরং আমরা দিনের পর দিন গুনার কার্য পরিচালনা করছি, উদাসীন হয়ে রয়েছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, যারা মদ পান করেন তাদেরকে বলছি, দুষ্কৃতকারী, যারা জুয়া খেলছেন, খারাপ কাজ সম্পাদন করছেন, কুদৃষ্টির দ্বারা দিচ্ছেন, গান বাজনা শ্রবণকারী, ফিল্ম ড্রামা প্রত্যক্ষকারী, চুপে চুপে গুনাহকারী, দাড়ি মুন্ডনকারী, পিতা মাতাকে কষ্ট দানকারী, নিজের মাল অন্যের মালকে প্রতারণার সাথে গ্রহণকারী, রমজানের রোজা কাজাকারী, শরিয়তের অনুমতি ব্যতীত মিথ্যাবাদী, ঘুষ গ্রহণকারী, লোকদের মোবাইল ফোন চুরিকারী, লুটতরাজকারী, সতীসাধী নারীকে মিথ্যা অপবাদ প্রদানকারী, খারাপ ধারণাকারী। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যারা আমরা এই সকল গুনাহের দিকে রয়েছি, তারা চিন্তা করুন, মুসলমানদের মনে কষ্টদাতাদের গভীর চিন্তার বিষয় যে আল্লাহ তাআলার নাফরমানি, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ থেকে বিমুখ হওয়ার কারণে যদি আল্লাহ আযযা ওয়া জাল ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসন্তুষ্ট হয়ে যান, গুনার অশুভ কারণে যদি ঈমান ধ্বংস হয়ে যায়, আর ওই অবস্থায় যদি মৃত্যু চলে আসে, তবে আমাদের কি অবস্থা হবে? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, যদি আমাদের কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হয়, যদি আমাদের মুখে এটা জারি হয়ে যায়, হায় আহাতা, হায় হাতা লা আদরি, আফসোস, আমি কিছু জানি না, যদি আমাদের কবরের উভয় দিক থেকে মিলে চাপ দেয়া হয়, যদি আমাদের পাজরের হাড় ভেঙে একটি অপরটির সাথে মিলে যায়, আমরা কি করব? আমাদের কি আগুনের শিকল পরিয়ে দেয়া হয়? আমাদের কি হবে? আমাদের কাফন যদি আগুনের কাফন দ্বারা পরিবর্তন করে দেয়া হয়, আমাদের কি অবস্থা হবে? তখন কোথায় যাব? কাকে ডাকবো? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো অসন্তুষ্ট করে ফেলেছি, এখন কে আছে যে কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করবে? আমলের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে, কবরে আমলের জায়গা নয়, আমলের জন্য যে জীবন পেয়েছিলাম তা তো আমরা উদাসীনতায় কাটিয়ে দিয়েছি। হায় আফসোস, আমরা আমাদের দুনিয়াবী জীবন উদাসীনতা, বিভিন্ন ধরনের গুণা, অহেতুক কথাবার্তায় নষ্ট করে দিয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলের উপর দয়া করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহের অভ্যাস থেকে মুক্তি দান করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে রক্ষা করুন, আল্লাহ তাআলা আমাদের সবার উপর শেষ মুহূর্তের কঠিন অবস্থাকে সহজ করে দিন, আল্লাহ তাআলা আমাদের সবার ঈমান হেফাজত রাখো, আল্লাহ তাআলা আমাদের তওবা করার তৌফিক দাও, আল্লাহ তাআলা আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ তাআলা আমাদের সবার উপর তোমার রহমতের দৃষ্টি বর্ষণ করো, আল্লাহ তাআলা আমাদেরকে এক মুহূর্তের জন্য অবাধ্য জীবনে সম্পৃক্ত করো না, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা 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 দান করো। মুখমণ্ডলে চলে এসেছে, তার রেশমি চুল ঝরে কবরে পড়ে গেল, তার সুউচ্চ সুন্দর নাকের মধ্যে বিষাক্ত প্রাণী ঢুকে গেল, গোলাপের পাপড়ির মতো পাতলা পাতলা নরম ঠোঁট প্রাণী রাখাচ্ছে। আমার মন ভুলানোর জন্য সেখানে কেউ বসবে না, না আমার ছেলে থাকবে, না আমার ভাই থাকবে, না আমার বাবা থাকবে। হায়, তারপর কবরের মধ্যে আমার শরীর গলতে শুরু করবে, সেখানে বিষাক্ত পোকা আমাকে খেতে শুরু করবে, বিষাক্ত পোকা জানি না আমার ডান চোখ আগে খাবে না বাম চোখ আগে খাবে। আমি কোন উদ্দেশ্যে আপনাকে আহ্বান করছি? শুধু একটা উদ্দেশ্য, আসুন আমরা নেককার হয়ে যাই, আসুন আমরা গুনাহ থেকে বেঁচে যাই। কিতাবের মধ্যে এসেছে, প্রকৃত বন্ধু তোমার সে যে তোমাকে আখেরাতের কথাকে স্মরণ করিয়ে দেয়।
মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।